মাল্লা নাই, মাদ্রাসায় তো পড়তেছি ঠিকই, তালুক মাল্লা নাই, এই পড়া লেখাই ওই ওই লোকের জন্য ভয়ঙ্কর বিপদের কারণ, কঠিন বিপদের কারণ। মূর্তি ছিলেন না, বুঝেন নাই, অথচ সারা উপমহাদেশে একটা মূর্তি হওয়ার জন্য যে সমস্ত কিতাবাদি পড়ায়, এর মধ্যে হাকিমুল মত হজরত থানবী রহমতুল্লাহ কিতাবাদি আছে। হযরত থানবীর লেখা কিতাব পড়ে মুফতি হয়, আর ওই মৌলবী বলতেছে হযরত থানবী মুফতি ছিলেন না। আর বাংলাদেশে কতজন মাওলানা সাহেব আছেন যিনি হাকিম মুহাম্মদের তাফসীরে বয়ানুল কোরআনটুকু তর্জমা করে বুঝিয়ে দিতে পারবেন, যে হযরত থানবী লিখছিলেন ওটা শুধু তর্জমা করে বুঝিয়ে দিলেন। কারণ কি? কারণ যে তালুক মাল্লা থেকে মাহরুম এবং বঞ্চিত থাকার কারণে এই দুই চার হরফ যা শিখলেই তার জন্য ভয়ঙ্কর বিপদ হয়ে দাঁড়িয়েছে। কারো কাছে নিজে ছোট হইতে চায় না, কারো কাছে গিয়া নিজেকে নিজের ইসলামের জন্য নিজেকে হাওয়ালা করতে অপ্রস্তুত, এটাকে হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন। যদি এরকমই হয় যে এই পড়ালেখা এই বিদ্যা বুদ্ধির অর্থ যদি হয় দুনিয়া অর্জন, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি ইজ্জত সম্মান ইত্যাদি কামানো, তো শক্ত ওয়াসওয়াসাই হইল আইয়ুহাল কওমুল লাযী ফিল মাদ্রাসা কুল্লুহা হাসালতুমুহু ওয়াসওয়াসা, তো যা কিছু জানা হুজুর কেবলারা হাসিল করতেছেন যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক না থাকে সবটাই ওয়াসওয়াসা, শুধু কল্পনা। খাজা পিন্দার আজকে দাঁড়ান হাসিলে হাসিলে খাজা বজুস পিন্দার ইনিস, জনা খুব মনে করে যে তিনি জানে, জানে না তো কিছুই, শুধু একটুকু জানে যে উনি মনে করে যে উনি জানে, বুঝলেন না, যে আমি মনে করি আমি জানি একটুকুই বুঝি, আসলে জানা বলতে কিছু নাই, কিছু কি যে জানে না এটাও জানে না। এই কারণে মানুষ যখন মাদ্রাসায় পড়ুক বা যেই লাইনে হোক, যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক না থাকে এই পড়ালেখা যেমন দুনিয়ার লাইনে ভয়ঙ্কর বিপদ হয়, দিনই লাইনে পড়ালেখা করার পর যদি আল্লাহর সঙ্গে তাল্লুক মাল্লা নসিব না হয় তা আরো বেশি ভয়ঙ্কর বিপদ হয়। আর তাল্লুক মাল্লা নসিব হওয়ার একমাত্র রাস্তা উনসে মিলনি কে হ্যা ইহি এক রাহ কে মিলনে ওয়ালু সে রাহ পয়দা কর, তনহা না চল সকোগে মোহাব্বত কি রাহ মে মে চল রাহা হু আপ মেরে সাথ আইয়ে। বুজুর্গানে দিন বলেন যে ভাই আল্লাহ পর্যন্ত পৌঁছবা পশ্চিম কালেও একা পৌঁছা সম্ভব না, এভাবেই নিয়ম চলে আসছে সেই অতীত থেকে। কারণ যদি আল্লাহ পর্যন্ত পৌঁছা কিতাব দিয়েই যথেষ্ট হইতো, হযরত গম্ভীর রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, আল্লামা কাশ্মীরির মতো বিশ্বসেরাই যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন, তারা কমপক্ষে কারো কাছে যাইতেন না। ইমামে আজম রহমতুল্লাহ আলাই উনি শুধু জানি নাই, আমার শেষমেশ বলেও গেছেন লাউলা সানাতান লাহালাকান নোমান, আমার শেখের সঙ্গে সম্পর্কের এবং তার সৌবতের দুই বছর যদি আমার জীবনের সঙ্গে যুক্ত না হতো আমার তামাম জীবনের বিদ্যা বুদ্ধি এলেন সব কিছু নিয়ে আমার ধ্বংস হওয়া অনিবার্য ছিল, একেবারে সবকিছু আমার ধ্বংস বরবাদ হয়ে যেত। এত বড় এলমের অধিকারী তিনি বলতেছেন আমি তো ধ্বংস হয়ে যেতাম, ইমামের রব্বানি বলতেছেন আমার তো ভাই কতগুলো মুখস্থ করলাম আমার তো অধিক হয় নাই, আল্লামা কাশ্মীরি যেখানে গোলামাই কেরাম বলেন ইসলাম যেটা হক ধর্ম এত হাজার কোটি কোটি দলিল আছে, একটা দলিল আল্লামা কাশ্মীরি মুসলমান, যে ইসলাম যেটা খাঁটি ধর্ম এর একটা দলিল আল্লামা কাশ্মীরি মুসলমান, উনি যদি পুরা ইসলাম ধর্মের কোথাও যদি কোনো খুঁত থাকতো কোনো দাগ থাকতো কোনো ধরনের অযৌক্তিক কোনো কথা এরকম থাকতো হযরত কাশ্মীরি দৃষ্টিতে সেটা পড়ত, তিনি সেখানে আবিষ্কার করতেন যে ব্যাপার কি পুরা ইসলাম ধর্মের মধ্যে ওই বিষয়টা একেবারে একেবারে যুক্তিযুক্ত না, সম্পূর্ণ অযৌক্তিক এবং সব কিছুর খেলাপ না। হযরত কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার কাছে এরকম হয় না, হযরত গম্ভীর রহমতুল্লাহ আলাইহি বলেন আলহামদুলিল্লাহ হাজি সাহেবের সৌগতের বরকতে এটুকু ফায়দা হয়েছে যে পুরা কোরআন হাদিসের মধ্যে শুরু থেকে শেষ আদ্য পান্ত কোরআন হাদিসের পরস্পরের কোনো তার কোনো মতবিরোধ কোনো বৈপরীত একটা আরেকটার খেলাপ আমি কিছুই খুঁজে পাই না, যে এক হাদিস আরেক হাদিসের খেলাপ মনে হয়, এক আয়াত একটা বলে আরেক আয়াত আরেকটা বলে, আমরা তো দুই চার কলম পড়লে গেলেই পারে ওখানে বলি ওটা এর আরেকটা ব্যাপার কি দুই জায়গায় দুইটা, উনি বলেন আমার এরকম কিছু নজরেই পড়ে না। কারণ কি? যে পড়লে ওনার কাছে সমাধান এসে যায়, যে হো ওটা তো অমুক লোকের জন্য, এটা আরেক লোকের জন্য, ও এটা তো এই বয়সের লোকের জন্য, অমুক বয়সের লোকের জন্য, এটা তো সে এলাকার জন্য, এটা তো অমুক এলাকার জন্য, আরে এটা তো পুরুষের জন্য, এ তো মহিলার জন্য। আমরা উত্তরটুকু পাই না, আমরা তো হ্যাঁ দুটো তো মহাবিপদ, হ্যাঁ আল্লাহ রসুল এক জায়গায় বললেন এটা খাও, আর এক জায়গায় বললেন এটা খাও না, আল্লাহ এক জায়গায় বললেন যে খবরদার এই উটের পেশাব কিন্তু না পাক, আরে খাদিসে কিছু সাহাবাই কেরাম আসলেন মদিনা শরীফে গায়ের মধ্যে চুলকারি মুলকারি হয়েছে, আল্লাহ রসুল বললেন ওই যে ওখানে উট রাখে যেখানে মরুভূমির এক জায়গায়, ওখানে যাও ওটের দুধ খাইবা আর ওটের পেশাব খাইবা, বুঝলেন নাই? আল্লাহ ইমামে রব্বানি গম্ভীর বলেন আমি ওটা দেখলেও যে তাম দুনিয়ায় মশালা দিলাম ওটের পেশাব না পাক, আবার আল্লাহ রসুল এখানে ওটের পেশাবও খাইতে বলতেছেন, উনি বলেন আমার কাছে কোনো বৈপরীত একটার বিপরীত মনে হয় না। সঙ্গে সঙ্গেই সমাধান, কি সমাধান? সেটা তো মাত্র চিকিৎসার খাতিরে শুধু ওনাদের জন্য ওটা খাইতে বলছেন, সুবহানাল্লাহ। পুরা দিন উনি বলেন যে আমার কাছে কোনো একতেলাপ কোনো তারুজ মনে হয় না। বিষয়টা কি যে ওনারা বললেন তারুজ মনে হয় না, ওনারা বলতেছেন আমাদের যাওয়া দরকার, মূল বিষয় হইল যে আমরা মাদ্রাসায় পড়তেছি কেন, কাকে পাওয়ার জন্য, কাকে খুশি করার জন্য? দুনিয়ায় যদি মাকসাদ হয় লসই লস, কবি বাদশায় পড়ে যদি কেউ দুনিয়ায় লাভের কোনো আশা করে সবটাই তার নোকসান, এর থেকে নোকসান আর দুনিয়া নেই। এত বছর ট্রেনিং দেওয়ার পর দুনিয়া কামাবেন কয় টাকা? এমন কোন কবি মাদ্রাসা এই পর্যন্ত খবর আসে নাই যে কবি মাদ্রাসার শিক্ষক মহাদ্দেস অথবা প্রিন্সিপালের এক লাখ টাকা বেতন পাইছেন খবর? গুলশান বড় নিতে যান, আমার জানা মতো একটা জুতা কোম্পানি আছে, ওটার চেয়ারম্যানের বেতন আরো পাঁচ সাত বছর আগে ছিল 160,000 টাকা। এটা জুতা কোম্পানি, জুতা কোম্পানি চেয়ারম্যান না, এমডির বেতন, ম্যানেজিং ডিরেক্টর যে, তার বেতন 160,000। জুতা একটা জুতা বানায়, বুঝলেন নাই? যদি দুনিয়ায় কামানোর উদ্দেশ্য হয় ওই জুতা কোম্পানির সঙ্গে যোগাযোগ করা উচিত, দুনিয়ায় যদি কামানোর উদ্দেশ্য হয় এই যারা রাস্তায় ঘাটে বিভিন্ন পন্থায় কামায় তাদের সঙ্গে যোগাযোগ করা উচিত যে কোন পন্থা, দেখেন না এখন সকলে কেবল LLB পড়ে, LLB BBA এই সেই, BBA কি ব্যাপার, খবর পাইছে যে এটা পড়লে ভালো একটা চাকরি বড় একটা বেতন, ভালো একটা চাকরি বড় একটা বেতন, আবার তোমার ডাক্তারি পড়ে তো ভর্তি হইতেই 10 লাখ, ডাক্তারিতে ভর্তি হবে এতেই 10 লাখ, মোট ডাক্তারিতে তো প্রায় 50 লাখ। এগুলোকে আল্লাহ রাস্তা দান করতেছে না পুঁজি খাটাইতেছে কি? এই যে পড়ালেখা করে দাঁড়ায় তো টাকা খরচ করে, এরা মনে করে কি ইনভেস্ট, পুঁজি খাটাই পরে সব, বুঝলেন নাই? এত টাকায় মোট আমার কয় টাকা লাভ হইলে আমার সুদে আসলে উঠবে সেই হিসাবে প্রেসক্রিপশন করে, একজন ডাক্তার রিপোর্ট দেখবে, কথা ছিল এক সপ্তাহের মধ্যে আসবে, ওই লোকটা রিপোর্ট পাইতে দেরি হয়েছে, সেই কারণে সপ্তাহ পার হওয়ার পর ডাক্তারের কাছে গিয়ে বললো যে আমার এই রিপোর্ট, তা আমি বসেছিলাম, সে ডাক্তার আগে তার দস্তখত দেখে যে আরে এটা তো আমার 8 দিন আগে রুগী, আর সে ডাক্তারের নিয়ম ছিল যে সে রিপোর্ট দেখা টাকা নেয় না, এখন ওর জন্য ডাক্তার নেওয়া শুরু করছে। সে ডাক্তার ওই লোকটাকে বলতেছে আপনি এক সপ্তাহের মধ্যে আসার কথা, আপনি দেরি করে আসছেন, বলতেছে ডাক্তার সাহেব আমার ওই হসপিটাল থেকে টেস্টের দিতেই রেজাল্ট দিতেই আমার দেরি হয়ে গেছে, রিপোর্ট দিতে, ডাক্তার বলতেছে আমার এরকম সময়টা আপনার নষ্ট করা জায়েজ হয়নি, বুঝলেন নেই? না জায়েজ কাজটা কি করলো বেচারায় রুগী সাহেব রিপোর্ট দেখাবে, না জায়েজ কি? ডাক্তার হিসেবে বলুন এই ফাঁকে আমি আরেকটা রুগী দেখলে 500 টাকা পাইলাম, আপনি আমার ক্ষতি করছেন, বুঝলেন নেই? তার তো হিসাব আমি কত লক্ষ টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম, কত টাকা খরচ করে সেই 30 বছর পর্যন্ত এটা ট্রেনিং দিছিলাম, আমি কেবল এই চাকরির ট্রেনিং যে আমি এই চাকরি করবো আর কামাবো, সে কামানোর সময় মেইন টাইম এসে আপনি আমাকে এরকম সময় নষ্ট করলেন, আপনার জন্য জায়েজ হয়নি। বাংলাদেশে কেন, সারা পৃথিবীতে এরকম কোনো আলেম, এরকম কোনো আল্লাহওয়ালা আপনি যান যার কাছে আপনার মনের কথা বলবেন আর তিনি বলবেন আপনাকে ফি দেন, দিতে হয় কোথাও? অথচ দুনিয়ার একজন অ্যাডভোকেটের সঙ্গে কথা বলা যায় না, বনিও আছে ফি আগে জমা তারপরে, জন্যে এরকম এক বড় দরবার এলবি গুরুজির কার্যালয়, অনেকদিন পেপারে দেখে আমি এক জায়গায় গেলাম, দেখি আরে কার্যালয়ের কাছেই তো আছি, আমি গেছি কার্যালয়ে, যে সব সমাধান পরে বললো যে কি সমস্যা আপনার, আমি বললাম অনেক সমস্যা, কয়েকটা কাগজ দিছে, বললো এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা দেখেন, আমি বললাম অনেকগুলো আছে, বললাম ঠিক আছে হুজুরের সঙ্গে আমি কথা বলি, বললো 500 টাকা দিতে হবে, কথা বলতে হইলে হুজুর এই 500 টাকা পর এস্তেখারার মাধ্যমে দেখবেন আপনার এই রোগগুলো সমস্যাগুলো ওনার দ্বারা সমাধান হবে কি না, যদি হয় তাহলে আপনার টাকা রাখবেন চিকিৎসা করবেন, আর যদি না হয় আপনি টাকা ফেরত পেয়ে দেবেন, কথাটা অত্যন্ত সুন্দর না, কতটা স্বচ্ছ কথা। আমি বললাম এরকম কি ঘটনা জীবনে ঘটছে যে 500 টাকা দেওয়ার পর রাস্তাঘাটা করে বলছিল হবে না আর টাকা ফেরত। এখন বাইরের লোক বলতেছে এই সেই বলে যে বুঝলে সে বুঝছে যে এটা কোনো রুগী টুবি না। এইরকম ভাবে দুনিয়াতে কত খাবার খাওয়াইতেছি যে আপনি একজন লোক ধরা দিবেন আপনার আর ঘরে বসে চিন্তা করা লাগবে না, ওই লোক যা খাওয়াবে ওটার একটা ভাগ আপনি পাই দেবেন। দুনিয়ার লাইনে পড়ালেখি করা এখন হালাল খাইতেছে না হারাম খাইতেছে এরা মনে করতেছে আমরা সমাজে অত্যন্ত ভদ্রলোক, আমরা সমাজে প্রতিষ্ঠিত লোক, আমরা সমাজে অত্যন্ত সহায় সম্পদশালী লোক। কিন্তু এই লোক জানে না জায়েজ না না জায়েজ, আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট যে জানে না, সে মনে করতেছে আমার একটু ভালোভাবে বাড়ি গাড়ি নিয়ে থাকা থাকতে পারাই হল। তো সুতরাং যদি মাদ্রাসায় পড়ে যদি দুনিয়া কামানোর উদ্দেশ্য হয় ওই দলের সঙ্গে যোগ দেয় লক্ষ লক্ষ টাকা কামাইতে পারবে, বিশেষ করে মাদ্রাসার ছেলেরা অনেক জ্ঞান বুদ্ধিদের থাকে, কিছুদিন মাদ্রাসায় পড়লে ব্রেন প্রখর হয়ে যায়, দুনিয়ার লাইফ বুঝতে অনেক সহজ হয়ে যায়। আর যদি বলেন না আমি তো নিয়ত পাক্কা মাদ্রাসায় পড়ব আল্লাহর জন্যই পড়ব, তে আমার ভাই এত কষ্ট যেখানে থাকায় খাওয়ায় প্রত্যেকটা ছাত্রের খবর নিয়ে গেছে যে বাড়িতে দাঁড়া গেছে মাশাল্লাহ গরিব হইলেও তার জন্য শোয়ার একটা খাট আছে, একটা চৌকি আছে, একটা বিছানাপত্র আছে, যত গরিবই হোক নিজের মায়ের রান্না মায়ের হাতের রান্নাটা গরিবের থেকে একটু ভালোই হয়, একটু ভত্তাই যদি খাওয়া একটু ডাইরেক্ট যদি খাওয়া সেটা অনেক ভালো হয় একটু মজার হয়, সেই মায়ের হাতের রান্নার থেকে বঞ্চিত, আরামে থাকার থেকে বঞ্চিত, ফ্রি স্টাইলে দুনিয়ার আনন্দ উল্লাস থেকে বঞ্চিত, কত সেন্টারিকা দাওয়াত খাওয়া থেকে বঞ্চিত। জিজ্ঞাসা করলে ব্যাপার কি এলমি দিন শিখতে আসছে, আলমি দিন হব আলেম হব, অথচ আলেম তাম পৃথিবীর সকল ওলামায়ে কেরাম একমত এই বিষয়ে যে ব্যক্তি তার এলেম অনুযায়ী আমল করেন তিনি কেবল আলেম, আর যার অনেক এলেম আছে শিখলেন তো অনেক কিন্তু সেই অনুযায়ী তার আমল নাই সকলে একমত ওই রূপ পাক্কা যায় সে আলেম না। আমরা রওনা হইলাম আলেম হওয়ার জন্য, কষ্টও সইতেছে আলেম হওয়ার জন্য, দুনিয়ার কত ধরনের সুযোগ সুবিধা থেকে আমরা নিজেরা দূরে থাকলাম, সুযোগ থেকে বঞ্চিত হইলাম আলেম হওয়ার জন্য, আরে যার জন্য সেটাই হইল না আলেম হয় নাই। কারণ কি কিছু হরফ শিখছে কিন্তু আমল নাই, কেন নাই একটাই কারণ আল্লাহ আল্লাহের সহযোগ নেই। যেখানেই দেখা গেছে বড় বড় ছাত্রের আলেম মরণা মূল বিষয়ে কি ব্যাপার শোনা গেছে বাইরে তো বাজার বড় একেবারে বাংলাদেশের উল্লেখযোগ্য কেবলা সাহেব জানা গেছে ঘরের ঘরে শরীর পড়তে নেই, ঘরে নিজের ফ্যামিলিতে ছেলে পেলে বিবাহ করছে পাঁচটায় চার পাঁচ ছেলে, ছেলে ছেলেদের মধ্যে পরস্পর ভাবিদের সঙ্গে এদের পর্দা নেই, বাইরের দুনিয়া জানে সব বাইজিদ বুস্তানি এবং জুরায়েদ বাগদানি ওনারা হলেন এই যুগের এই যুগ জমানার বহুত বড় কিছু। খবর নিয়ে জানা গেছে নিজের ঘরের মধ্যে সেই হুজুর কেবলাদের শরীর পড়তে নেই, ব্যাপার কি একটাই এই লোকরা কোন না কোনো হকানি কামেল আল্লাহ সুবুত না পাওয়ার কারণে অন্তরের অন্তঃস্থলে আল্লাহকে পাওয়ার যে পিপাসা এবং নেশা আল্লাহর জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করার যে হিম্মত এক প্রচন্ড আগ্রহ না আমার আল্লাহকে আমার রাজি করাই নেব, এর জন্য যা কিছু ত্যাগ করা লাগে আমি করব, যা কিছু বিসর্জন দিতে হয় সব বিসর্জন করব, না আমি আমার আল্লাহকে নারাজ করব না, না আমার আল্লাহকে নারাজ করবো না, এক প্লেট কম খাবো এক উকমা কম খাবো একটা পোশাক কম করবো ছোট ঘরের মধ্যে থাকবো শহর ছাড়া গ্রামে থাকবো গ্রামে না থাকলে জঙ্গলে থাকবো কিন্তু আল্লাহকে নিয়ে থাকবো আল্লাহকে ছাড়া থাকবো না, এই এক আগ্রহ প্রচন্ড। এটা যদি কারো নসিব হয়ে যায় সে যদি আল্লাহর কসম ঝুপড়িতেও থাকে রব্বুল আলামিন বিশাল অট্টালিকার চেয়ে না তামাম দুনিয়ার সব নিয়ামতের চেয়ে বড় নিয়ামত আল্লাহ তাকে দান করেন। হযরত ফুলকুরি রহমতুল্লাহ আলাইহি সে দুনিয়া দিয়ে পেয়ে গেছেন খান রুটি চাটনি হযরতওয়ালা করাচি দাওয়াত বরকাত উনি দেখতেছিলেন উনি ডাক দিয়ে বললেন যে আফতার জানো তুমি হয়তো আফসুস করতেছো আমি রুটি আর ভর্তা খাই, আমি রুটির মধ্যে চাটনি ভর্তা লাগা খাওয়ার জন্য যখন মুখের কাছে নিয়ে আসি প্রত্যেক লোকমা আমার আল্লাহ আমাকে ডাক দেয়া বলেন নে আব্দুল গনি আমার হাতে হযরত ফুলকুরি রহমতুল্লাহ আলাই একদিন শুয়েছিলেন শীতে কাঁপতেছিলেন ওনার বিবি বলছেন যে আপনি কোনো জায়গার থেকে কোনো লেপ কম্বলের ব্যবস্থা করেন কষ্ট হইতেছে আমাদের, উনি বলছেন আরে চুপ করো আরে আল্লাহ মিয়া তো দেখে গা খুদি কম্বল ভেজছি না আল্লাহ দেখবেন যে আমরা কষ্ট পাইতেছি আল্লাহ নিজেই কম্বল পাঠিয়ে দিবেন, কতটা আল্লাহ পাকের উপর ভরসা এবং কতটা ন্যস্ত জীবন যে আমি তো আল্লাহ আমি তো দুনিয়ার জন্য আমার জন্য কিছুই না আমি আল্লাহর বুঝে আল্লাহ আমার জন্য কম্বল পাঠাবেন, ওয়া একটু পরে দরজায় খটখট করতেছি কি জানি খুললেন
গিয়ে দেখেন কোন লোক কে বা কারা বলছে হজরত একটা কম্বল আছে, জিজ্ঞেসও করেন না আপনি কে কর্তৃক আসছেন, ভাই আমার আল্লাহ পাঠাইছে কম্বল নিয়ে আসছে, দরজা বন্ধ করে বিবি বলছে, বিবি বলছিলাম না আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কম্বল পাঠাই দিবি, এই যে উনি কম্বল পাঠাই দিচ্ছেন খাজানা তো আছে, আমরা নেওয়ার জন্য ফিকির তো আছে ভাই, নেওয়ার দরকার আমাদের, এটা সেটা দরকার আমাদের, সুখ শান্তি দরকার। আর আল্লাহ ওয়ালা দ্বারা হল দুনিয়ার নেয়ামত আল্লাহ পাক এমন দান করেন, ইমাম আজম আবুল হানিফা রহমতুল্লাহ আলাই বিশ্ব সেরা 40 জন আলেমের পূর্ণ ফ্যামিলি যা খরচ আছে একা সব চালিয়ে দেন, এরা তো সবাই জানত। হায় হায় পরে জানা গেল ওনার ইন্তিকালের পর রাস্তার ধারে শুধু লোকজন কান্নাকাটি করে, এত লোক কান্না কেন? এখন মহিলারা বলতেছে, বাচ্চারা বলতেছে যে আমাদের ঘরে এখন চাল দিবে কি ব্যাপার তোমাদের চাল, আরে আমাদের সারা বছর পুরা ফ্যামিলির চাল তো হযরত ইমাম আবু হানিফা পাঠিয়েছেন, সুবহানাল্লাহ, তোমাদের ব্যাপার তো আমাদের ঈদের কাপড় দিবে কি, আমাদের ঈদের সেমাই চিনি দিবে কে, আমাদের ঈদের খরচ বক্সিং দিবে কে, হাজার হাজার লোক নতুন করে বের হলো, কেউ জানতো না, সকলে কোনো 40 জনের খবর জানতেন, আরে নতুন করে বের হলো, আমাদের সব খরচ তো ইমাম আজম আবু হানিফা দিয়ে গেছে, আমার এখন খরচ দিবে কি, আমাদেরকে এখন চালাবে কি, দুনিয়ার কতটা মজা, কতটা ফুর্তি করে গেছেন, কতটা রব্বুল আলামিনের জন্য মানুষের জন্য খরচ করে ওনারা কতটা আল্লাহকে রাজি এবং খুশি করে গেছেন। সুতরাং যেই খাজানায় আছে সেই খাজানার দিকে হাত বাড়ানো চাই, যেই খাজানায় অনেক দেওয়ার জন্য প্রস্তুত, বাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াকযাব আলাইহি, হাদিস শরীফ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাকের কাছে চায় না, আল্লাহ তার উপর খেপেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ যে আল্লাহ পাকের নিকট চায় না, যে আল্লাহ আমার এটা দেন ওটা দেন এটা লাগবে ওটা লাগবে, যে এরকমটা করে না ভদ্র সাজে, অনেক ছেলেপেলা আছে না ভদ্র সাজে, বাপের কাছে কিছুই বলে না, পরে বাপ খেপে, কি ব্যাপার আমার কাছে যাইতে পারে না, আমার অভাব আছে চাইতে পারে না, বাবাও অপেক্ষা করে, আরে বাবা অপেক্ষা করে, বাবা যদি এই ছেলেকে 10টা টাকা দেয় বাবার ব্যালেন্সের 10 টাকা বাড়বে না কমবে, কমবে না, যেই বাবা 10 টাকা দিলে কমবে, সে 1000 কোটি টাকারও যদি মালিক হয় 10 টাকা দিলে 10 টাকা প্লাস না মাইনাস, অটোমেটিক যত কোটি টাকাই হোক 10 টাকা তোমার নাই, রব্বুল আলামিন বলেন আরে তোর বাপের নাই হয়ে যায় দিলে কমে যায় আর আমার খাজানায় দিলে কমে না, তাহলে আমার দেওয়ার আগ্রহ কত বেশি, তোমার বাপের দিলে কমে তারপরও না দিতে পারলে বাবা খেপেন, কমার জন্য বাবা প্রস্তুত, আমার কমুক তারপরও আমি দিই, আর আমার খাজানা আমি এত দিই আমারটা কমে না, তাহলে আমি দেওয়ার জন্য কতটা প্রস্তুত। আল্লাহ রসুল উমর একেবারে ফাঁস করে দিয়েছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াকযাব আলাইহি, রব্বুল আলামিন এতটা দেওয়ার জন্য প্রস্তুত, কেউ তার থেকে না চাইলে তিনি কষ্ট পান, তিনি ক্ষিপ্ত হন, ইয়াকযাব আলাইহি তার উপর গুসা হন। সুতরাং আমরা মাদ্রাসায় পড়তেছি এমন না হয় যে আমরা এই তমাম দুনিয়ার সব পড়ালেখা কইরাও সেই দুনিয়াও গেল আখিরাতও গেল, এমন হইল যে এখন দুনিয়াও পারে না, যে সবাই জানে মলনা সবইছি, এই লাইনেও পড়ালেখা ভালো করে করলো না, আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই, দুনিয়ার লাইনে চাকরি বাকরিও করতে পারে না, দিনই লাইনেও কিছু করে না, সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে দুনিয়া থাকবে না, আল্লাহর কাছে মুখ খুলে বলবে না, সেই হাত আছে না, সেই মুখ আছে না, সেই অন্তর আছে না, সেই জীবন আছে না, আল্লাহর কাছে কি বলতে পারে, আল্লাহ আমি তো সারা জীবন আপনার জন্য এরকম কোরবানি করলাম আমাকে দেন, ওই চরিত্র নাই না, দুনিয়ার কাছে কি বলবে যে আমি তো তোমাদের উপযুক্ত এরকম পড়ালেখা বিদ্যা বুদ্ধি শিখলাম আমাকে তোমরা ভালো চাকরি দাও, এই মানুষগুলো ধুইকে 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 দিতে পারে না, ঘাটকা না ঘাটকা না ইধারকা না উধারকা কিছুই পারে সব হারাবে। সুতরাং এরকম সব হারানোর চেয়ে চলুন আমরা আল্লাহ পাক যার খাজানা অনেক বেশি তার থেকে নেওয়া শিখি, আর তার থেকে নেওয়া শিখাই যায়। হযরত ওয়ালা করাচি দাওয়াত বরকাতুহুম বলতেছিলেন যে ভাই আল্লাহ পাক বলছেন তোমরা সবাই ফকির আর আমি ধনী, তখন হয়তো বলছেন যে হযরত ফকির হলে তো ফকিরের একটা বাটি থাকে, বাটি কে হযরতরা বলছেন এই যে বাটি ফকিরের বাটি, কারণ দুনিয়ার ফকির বাটি আলাদা থাকে, বহু ফকির বড় লোক হয়ে যায় পরে কি আর বাটি সঙ্গে থাকে, ঠিক ক্যামেরা ফেলা যায় বড় লোক বাপ সাপ বুঝলেন নাই, জানেও না কেউ এই লোক বাটিওয়ালা ছিল, কিন্তু রব্বুল আলামিন বলেন তোদের ফকির তো আমি কোরআনের মধ্যে একেবারে সিল মারা, 1000 পৃথিবীর 1 নম্বর ধনী হতে আল্লাহ তার নামও কি রাখছেন ফকির, সে তো ফকির থেকে মুক্তি পাবে না, যেমন ফকির থেকে মুক্তি নেয় আল্লাহ তো বাটির থেকে মুক্তি নেয়, ফকির যদি লগে আছে তোর বাটি লগে আছে। নাম্বার 2 দুনিয়ার ফকির যদি বাটি একখানে রাখে তার ভিক্ষা দরকার হইলে এখন কি করবে, বাটি নেই, আল্লাহ বলেন আমার বান্দার 24 ঘন্টা কখন কোন জায়গায় কি দরকার হয় বাটি লগে দিয়ে দিলাম, যেখানে দরকার বাটি পাতবা আমি দিয়ে দিই, সুতরাং ফকির হওয়া যখন নিশ্চিত হয়ে গেল, আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ পাক যখন নিজে ধনী হওয়ার ঘোষণাই দিয়ে দিলেন আর আমাকে সবাইকে ফকির বানায় দিলেন, এক বুজুর্গ বলেন হে আল্লাহ দুনিয়ার লাইনে কারো দুগা পয়সা বেশি হয়নি, আপনি তার উপর জাকাত খরচ করে দিচ্ছেন, আল্লাহ আপনার খাজানায় এত সম্পদ আপনার সেই জাকাত খরচ হয় নাই, আপনি আমাকে একটু জাকাতই দিয়ে দেন আল্লাহ, আল্লাহ আমরা তো আপনি নিজেই বলছেন ফকির জাকাত খেতে পারে না, ফকির তো জাকাত দিতে পারে, আল্লাহ আমরা তো আপনার দরবারের ফকির, আমরা তো আপনার দরবার থেকেই নিয়ে নিয়ে খাই, আল্লাহ আমাদের জাকাত দেন, এত সম্পত্তির জাকাত আমাদেরকে দেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক মানুষের কাছে দিয়ে বুঝেছেন কারো অল্প করা পয়সা হয়েছে আমি আইন করে দিছি দেয়া জরুরি, হযরত ওয়ালা দাওয়াত বরকাত বলেন কেউ যদি কারো কাছে এরকম বিষয়ে ক্ষমা চায় মাসআলা হইলো যদি এরকম কোনো বিষয় থাকে তার দিনই দুনিয়ার কোন ক্ষতি নেই, যে দুনিয়ার লাইনে ক্ষমা করতে গেলে বড় লস, এমনি কোন কষ্ট পাওয়ার বিষয় গালি দেওয়ার বিষয় এরকম কোন বিষয় কারো কাছে ক্ষমা চাইলে, যার কাছে ক্ষমা চায় সিনি শায়খ হন আল্লাহওয়ালা হন মুরব্বী হন রাজনৈতিক কোন নেতা হন শাসক হন, নিয়ম নীতির খাতিরে একটু বিলম্বে করবেন শাস্তি দিবেন এটা করবেন সেটা করবেন সবটুকু, কিন্তু মাফ করাও আছে ভিতরে ভিতরে ওই লোককে ক্ষমা করে দেওয়া, আল্লাহ পাক কি করছেন যে তোর কাছে মাফ করছে তোর ক্ষমা করতেই হবে, মাপ চাইছে না তোর মাপ করাই লাগবে, আর হাজর তো আলাদা আমার প্রকার তুমি বলেন আল্লাহ পাক বুঝাইছেন দেখ তোদের জন্য একজনে আরেকজনের একটু কষ্ট দিছে একটু খেপাইছে একটু ক্ষতি করছে, মাপ চাওয়ার পর মাপ করা ওয়াজিব বানায় দিলাম, তাহলে কেউ যদি আমার কাছে মাপ চাও আমি সেটাকে কত গুরুত্ব সহকারে ক্ষমা করবো, তোমাদের দুগা পয়সা হইলে আরেকজনকে দিয়া দাও আমি ওয়াজিব বানায় দিলাম ফরজ বানায় দিলাম, এ পয়সা হয়েছে তোগুলো জাকাত দাও, তাহলে বুঝো এবার আমি কতটা দিতে প্রস্তুত কতটা দেওয়ার জন্য আগ্রহী, এই কারণে আমরা এমন না হয় যে ফকিরের কাছে ফকিরি করতে গেলাম, বুঝলেন দুনিয়াতে এমন হয় না, কেউ যদি জানে এটা ফকির এর কাছে কেউ শিখে চায় না, দেখ তো আমারই দলে বুঝলেন নেই, বরং তার কাছে কি যদি এক ফকির আর ফকিরের কাছে কিছু দেখে সে কি বলে জানেন এই কে দিছে বলে না, কেউ যদি খিচুড়ি নিয়ে যায় কোনো জায়গার থেকে আরে ফকির জিজ্ঞেস করবো কোন ভাই খেতে কোন ভাই জিজ্ঞাসা করবে না নাকি ওই ফকিরের কাছে চায়, খিচুড়ি দিলে এক ফকির আর ফকির কাছে চায় যে তোর কাছে খিচুড়ি আমার এক প্যাকেট দে তোর অর্ধেক দে, সে বলে আরে তার থেকে আমি যাবো কেন, সে যেখান থেকে আনছে ওই জায়গার খোঁজ নেই, দেশ গ্রামে জাকাতে শাড়ি দেয় একটা মহিলা যায় তিনি নিলে যারা এরকম শাড়ির জন্য রমজানের শেষের দিকে ঘুরে জিজ্ঞেস করে কোন বাড়িতে, এরকম বলে না তোর কাছে যে শাড়ি দুইটা আছে একটা আমার দিয়ে কারণ ওরা তো আমার লোকের ফকির এর কাছে দেবো, সে খবর নেই দেয় কোন জায়গায় বিতরণ কোন জায়গায় হয় সে ওখানে গিয়া তুমি যদি আনতে পারো দুইটা আমিও আবার সাধ্য মোতাবেক আমি চাইতে আবার নিয়ে আসবো একটা, সুতরাং এরকম কার ধন সম্পত্তি দেখলে আরে তার কাছে দেওয়া করো খোঁজ নাও সে পাইনি করছি না, সেও ফকির আমিও ফকির রেজিস্টার করা ফকির একবার ওদের মাধ্যমে এর থেকে নাম কাটার কোনো কায়দা নেই, আল্লাহ বলে দিয়েছেন যত এক নম্বর ধ্বনি দুই নম্বর ধ্বনি সব আমার খাতায় ফকিরই খাতা সব করা ফকির, সুতরাং কোন ফকিরের যদি সম্পদ একটু বেড়ে যায় আমরা ওই ফকিরের দিকে না তাকিয়া অনি যিনি রব্বুল আলামিন কোরআনে পাকে ঘোষণা দিয়া নিজের খাজানার কথা এলান করে দিচ্ছেন আমার কাছে অনেক কিছু আছে আমি ধনী, হযরত ওয়ালা দাওয়াত বরকাত বলেন দাদা অনেক সময় চকলেট নিয়ে আসে বাজার থেকে নাকিদেরকে দেয়া দেন, এখন নিজে যদি এরকম ডেকে ডেকে দেওয়া দেন অতটা মজা হয় না, নিজেই পকেটের মধ্যে মুট করে আটকায় এরকম চকলেট লাগা দেয় এই চকলেট অংশ দিয়ে দিলি দাদা চান যে না আমাকে খুব ধরুক একটা আমার কান্দি উঠুক একটা আমার দাড়ি কান্দে আর একটা টুপি ফেলাই দেবে ধরবে আসবে বত্তা বানাবে জোর করে নিবে চাইবে দাদা এর মধ্যে একটা মজা পাচ্ছে বুঝলেন নেই, এরকম না দেওয়ার অর্থ কি দেওয়া না না দেওয়া দেওয়ার জন্য আরে এগুলো বেকু গুলো জানে না তো আমি যে বাজার থেকে চকলেট নিয়ে আসছি নাকি এগুলো ফেলার তালে আসে তো দাদা নিজেই দায়িকা কে সবাই টাকা হালকা একটু না যায় খেলা মেলা বেট বল সব কিছু আমার খেলা দল দাদা যে দাদা হালকা না দিয়ে দেয় এটা বুঝায় যে তোমাদের জন্যই নিয়ে আসছি রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় তার রহমতের খুব হালকা ঝনঝনি দিয়ে দেন ধরো ভালো করে ধরো আর কারো চাওয়া যদি ভালো লাগে বসে রব্বুল আলামিন নগদই দিলেও তাকে বুঝতে দেন না তোরে দিব একটু পরে দিব কারণ যে সুন্দর করে তুমি চাও তোমার দোয়া মনে যা তোমার কাকুতি মিনতি আমার কাছে ভীষণ ভালো লাগে তুমি এরকম করতে থাকো
কোথাও যায় না আমি কেউ মন্দির কারণ কেউ আমাকে বলি